যেমন ও খট করেছি যে সকল লোক জাতিগত পাপে দুষ্ট এবং যাহারা কর্মত পাপযুক্ত ইহারাও যে ভগবানের আশ্রিত ভগবত স্বরূপ সদ্গুরু চরণাশ্রয় মাত্রেই জাতিগত ও কর্মগত দোষ হইতে শুদ্ধি লাভ করেন, সেই আভাবী প্রভুতা সম্পন্ন ভগবানকে নমস্কার। বিশ্বনাথ চক্রবর্তী বাদ এর ব্যাখ্যা করছেন, ভক্তি গন্ধে না দিতে বলে না যুক্তাস্তে পাপাত্মন ভবনীতি যাহ। কেবলা ভক্তি একটু গন্ধযুক্ত হলেও সাধারণ ভক্তিকতায় লোকে যা বোঝে তা নয়, কেবলা ভক্তির একটু গন্ধ দ্বারা যুক্ত হলেও তার পাপাত্মা যারা অতিশয় নিন্দিত যারা তারাও কৃতার করে কেবলা ভক্তির এমনি মহিমা। সেখানে বলছেন কিরাতাদয়, এগুলো হল বিভিন্ন জাতির পরিচয়। কিরাতাদি কিরাতাদয় যে জাতিত এব পাপা, যারা পাপ অনুসারে এই জাতিতে জন্মগ্রহণ করেছে। এখন তো আর জাত মানার কোন বালাই নাই, কিন্তু শাস্ত্রে প্রাচীন মতে এগুলি আছে এবং বস্তুত পক্ষে এগুলো এখনো আছে, তবে লোকে মানে না সে আলাদা কথা। তাই জন্য বলতে এই কিরাতাদি যেসব জাতি এরা জাতিগত পাপে দুষ্ট, অর্থাৎ পাপের ফলে এইসব অবরোধ জাতিকে জন্মগ্রহণ করেছে। অন্যের যে কর্মত এব পাপা, আর অন্য যে সকল লোক কর্ম করে পাপই হয়েছে, অর্থাৎ চুরি ডাকাতি প্রেমিকার ইত্যাদি নানা রকম পাপ কর্ম বর্তমানে করছে, এইটা শুদ্ধ নেই, তারাও শুদ্ধ হয়ে যায়। না কেবলা ভক্তি যদি একটু সংস্পর্শ পায়, কেবলা ভক্তি বা অনন্যা ভক্তি সুচ্ছা ভক্তি এত মহিমাযুক্ত, এই মহিমার সঙ্গে যুক্ত হলে যে কোনো রকম কর্মত পাপি হোক জাতিগত পাপি হোক সে তখনই শুদ্ধ হয়ে যায়। করেন যদ উপাশ্রয়া, ভগবানের উপাস্থিত হলেন বৈষ্ণব, যদ উপাশ্রয়া বৈষ্ণবা, ভাগবত স্বরূপ বৈষ্ণব স্বরূপ ভগবানের উপাস্থিত এই বৈষ্ণব এব গুরুত্বেন আশ্রয় যেটা, এই বৈষ্ণবকে গুরুরূপে যে আশ্রয় করতে পেরেছে। সাধারণ সমাজে গুরুকরণ প্রথা আছে বটে, কিন্তু গুরু যে বৈষ্ণব গুরুকরণ করাই কর্তব্য এ বিচারটা সাধারণ সমাজে নাই। সাধারণ সমাজে গুরুকরণ আছে এবং মাত্র ব্রাহ্মণ হলেই গুরু হতে পারে, এই বিচারটাই প্রবল। তারপরে নানা রকম বিচারে নানা লোক নানা লোককে গুরু করে, কেউ কর্মীকে কেউ জ্ঞানীকে কেউ যোগীকে, না তারপরে কৌলিক গুরু সব কেউ অনেকে গ্রহণ করে। কিন্তু গুরুগ্রহণের প্রধান জিনিস হচ্ছে ভগবানের একান্ত আশ্রিত উপ আশ্রিত, মানে সঙ্গে আশ্রয় পেয়েছে, ভগবানের নিকট আশ্রয় পেয়েছে যে তার ভক্ত ভাগবতগণ বৈষ্ণবগণ তাকে গুরুকে আশ্রয় করা উচিত। গুরুত্বের আশ্রয় দেশা সে তথাভূত সন্ত, তারা ওই রকম হয়েও তথাভূত হয়েও অর্থাৎ জাতিগত পাপে দুষ্ট হয়েও কর্মগতভাবে দুষ্ট হয়েও সদ্গুরুর চরণাশ্রয় মাত্রে নইব, জাতি কর্মভ্যাং সকাশা পাপি না শুদ্ধন্তি। সদ্গুরু চরণাশ্রয় মাত্রেই ওই জাতিগত কর্মগত পাপ হইতে সেই পাপীরা শুদ্ধন্তি, শুদ্ধি লাভ করেন। প্রারব্ধ অপ্রাব্ধ পাপ নাশকত্বং ভক্তের বেন্দিত, প্রারব্ধ এবং অপ্রারব্ধ পাপ নাশকত্বটা ভক্তির মধ্যে বেন্দিত রয়েছে। ভক্তি হলেই ভক্তের এসব পাপ দূরীভূত হয়ে যায়। সেটা ওই কেবল আর কোন মিথ্যা নয় বা গুণীভূতা ভক্তি নয়, কেবল অনন্যা শুদ্ধা যা মহাপূর্ব শিক্ষা দিয়েছেন, সেই শুদ্ধা ভক্তি যুক্ত হলে তৎক্ষণা সদ্গুরুর এই শুদ্ধা ভক্তি লাভের উপায় কি? শুদ্ধ ভক্ত যে গুরু সেই হল সদ্গুরু, তার আশ্রয় মাত্রই এই পাপী পাপ চলে যাবে। কিন্তু লোকে তো বৈষ্ণব গুরুকরণের বিষয়টা জানে না, না জেনে অবৈষ্ণবগণকে নানাভাবে গুরুকরণ করে। কিন্তু বলেছে অবৈষ্ণব উপবৃত্তেন মন্ত্রেন নিরয়ং বলে, অবৈষ্ণবের কাছে যদি উপবৃত্ত মন্ত্র লাভ করে থাকে সে নরকে যাবে, এত বড় কথা বলেছে। শুধু জানি না করিছি আগে পুনশ্চ বিধিনা সৈন্য গ্রাহের বৈষ্ণবাদ গুরু, পুনরায় সৈন্য বিধি দেওয়া গেল বৈষ্ণব গুরুর নিকট মন্ত্র গ্রহণ করো। যে বৈষ্ণব ভগবানের অনন্য ভক্ত শুদ্ধ ভক্ত, খালি তিলকমালা হলেই হবে না, তিনি ভগবানের অনন্য ভক্ত শুদ্ধ ভক্ত, কেবলা ভক্তি আশ্রয় করেছেন এবং ভগবানের উপাস্থিত হয়েছে, উপমানের নিকটে জমিতে আশ্রয় পেয়েছে, তার আশ্রয় নিলে হয়। শুদ্ধন্তি বৈজ্ঞাত উপাশ্রয়াশ্রয়া, ওই উপাস্থিত ব্যক্তির আশ্রয় পেলে সুস্থ হয়ে যান। এটা ভক্তির মধ্যেই প্রকাশিত, ভক্তি ছাড়া হয়। আর ভক্তি লাভ করতে হলে কৃষ্ণভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ, সাধুসঙ্গ ছাড়া বৈষ্ণব সঙ্গ ছাড়া ওই কৃষ্ণভক্তের সঙ্গ ছাড়া কৃষ্ণভক্তি হওয়ার অন্য রাস্তা নাই। এটা যে অন্য কোন উপায় হবে তা হবে। তথাই কিরাতাদি নাম অশুদ্ধ দুর্জাতিরেব কারণ, এই জন্য কিরাতাদি জাতির অশুদ্ধির কারণ কি? দুর্জাতিরেব কারণ, তারা এই দুর্জাতি বলে কারণ। আর দুর্জাতা আরম্ভ কর্ম যত পাপ তত প্রারব্ধমেব, আর এই দুর্জাতি আরম্ভ যে পাপ সেইটা হল প্রারব্ধ পাপ। পাপ দুই প্রকার, প্রারব্ধ অপ্রারব্ধ। প্রারব্ধ যেটা ভোগ হচ্ছে আর অপ্রাব্ধ যেটা এখনো বাকি আছে। শুদ্ধনীতি শুদ্ধি অন্যতা অনুভব হচ্ছে, এই যে শুদ্ধন্তি তার মানে শুদ্ধি হয়ে যায়, অন্যতা অনুভব হচ্ছে। এ না হলে শুদ্ধি না এলে যেটার উপপত্তি হয় না, যুদ্ধা বিশ্বসিত নাশ, তাহলে শুদ্ধি মানেই হয়েছে তার যুদ্ধা বিশ্ব নাশ। যুদ্ধাভক্তি সংস্পর্শ লাভ করলে তার যুদ্ধাজনিত যে পাপ সেটা নাশ হতে হবে, সে প্রারব্ধ নাশ হয়ে যাবে। এসে করে বৈষ্ণবের জন্মকালে নয় তথাপিও সর্বোত্তম সর্বশাস্ত্রে কয়। জগাই মাধাইকে উদ্ধার করে মহাপ্রভু বলেছেন, জগাই মাধাই তোরা উদ্ধার হলি, আর তোরা পাপ করিস না, আজ থেকে তোদের দুজনার মুখে আমি আহার করব, তোদের আহার দিলে আমার আহার হবে। সুতরাং জগাই মাধাই উদ্ধারের কথা অনেকেই জানে, তাই এখানে বলতে দুর্জাতিত্ব নাশ হয়ে যাবে। দুর্জাতিত্ব নাশ অন্যতা অনুভব হচ্ছে, দুর্জাতিত্ব নাশ অন্য কারণে উপপত্তি হয় না, প্রারব্ধ পাপ নাশ অবগণিমত এবং প্রারব্ধ পাপ নাশ হয়েছে এই চেষ্টার দ্বারা অবগত হওয়া যায়। যে প্রারব্ধ পাপের জন্য দুর্জাতি কুটে জন্মেছিল বৈষ্ণব গুরুর চরণাশ্রয় মাতৃ ভক্তি সংস্পর্শ লাভ করার ফলই সেটা চলে গেছে, এইটাই অবগণিমত এব। তথাপিতে তৎপিতে ব্যাখ্যায়ন্তে তদ ব্যবহার দেব, তাহলেও যে তাহলে সেই জাতি মাত্রে লোকে ব্যাখ্যা দেয় যে অমুক জাত অমুক অমুক জাত অমুক জাত, তথাপিতে তৎপিতে ব্যাখ্যায়ন্তে তদ ব্যবহার দেব, সেটা ব্যবহার করবে বলে আসছে লোকে, নতু তৎ পরমার্থতে যে জ্ঞান এটা পরমার্থ তো নয়, ব্যবহারিক হিসাবে তার পূর্ব জাতিটা উল্লেখ করে তাকে পরিচয় দিচ্ছে, কিন্তু এটা পরমার্থ তো হতে পারে না, সেটা নাশ হয়ে গেছে, প্রারব্ধেই নাশ হয়ে গেছে, সুতরাং আর যুগ জাতিত্ব কোথায় থাকবে? অর্থে বিশ্ব উচলাধি পুরুষ নরমতি বৈষ্ণবী জাতি বুদ্ধি জাতিবুদ্ধি বিশেষভাগ, কিন্তু পদ্মপুরাণে ব্যাসদেব বলেছেন যে এই যে লোকে ব্যবহারিক ভাবে সে তাদেরকে দেখতে গিয়ে ওই পুষ্প জাতি ধরে তাদেরকে বিচার করে এটা অন্যায়, এটা নিষেধ। কিরকম অর্থে বিষ্ণু শিলাধি বিষ্ণুর অর্জা বিগ্রহ যে শিলামূর্তি তাকে যদি একটা নোরা মনে করে তাহলে কিরকম অপরাধ হয়? গুরুষু নরমতি বৈষ্ণব গুরুকে যদি নরবুদ্ধি করে বৈষ্ণবে জাতি বুদ্ধি বৈষ্ণবেকে যদি তার পূর্ব জাতি বুদ্ধি করে তাহলে সেটা জ্যেষ্ঠ নারকী সে নারকী হবে, কিন্তু এটু জাতিবুদ্ধি নিষেধা জাতিবুদ্ধি করতে নিষেধ করেছেন, কালগ্রামকে শিলাবুদ্ধি করবে না, যে ও একটা পাথরের নোড়া, গুরুকে নরমতি করবে না, মনুষ্য বুদ্ধি করবে না, বৈষ্ণবে জাতিবুদ্ধি করবে না ইত্যাদি, সে নিষেধ। তবে লোকে যে করে পাপ করে অন্যায় করে, তথা একাধিক দুর্জাত ভক্তি উপদেশকে দেওয়া ইতি নিযুক্ত প্রাপ্ত, এই জন্য এইরকম দুর্জাতি পেশাদার লোক তাদেরও ভক্তি উপদেশ করতে হবে এবং ভক্তি উপদেশের দ্বারা তাদের শুদ্ধ করতে হবে। নানা দেশে নানা শুদ্ধি আন্দোলন চলছে, কিন্তু সে শুদ্ধিতে অশুদ্ধ অশুদ্ধই থাকছে, কিন্তু এ যে বৈষ্ণবদের বিধানে যে অশুদ্ধ জাতিগুলোকে শুদ্ধ করার বিধান হরিভক্তির দ্বারা, এখানে আর তারা অশুদ্ধ থাকে না। বক্ষতে চৈতাদশে একাদশ স্কন্ধে ভাগবতে বলেছেন প্রিয় শুদ্ধাদশাপি হে অনুকম্পা ভবাদ্রিকা, ভক্তকে লক্ষ্য করে বলেছেন আপনাদের মতন লোকের অনুকম্পার যোগ্য দয়ার যোগ্য তিলক এবং শুদ্ধাদি জাতি। তিলক তো বৈদিক ক্রিয়াকর্মে অপটু, কিন্তু আপনারা কৃপা করলে তারাও শালগ্রাম জেলার অর্চন অধিকার পায়, শুদ্ধ কুলে দ্রুত ব্যক্তিও ভগবানের সেবা করবার অধিকার নয়, কিন্তু বৈষ্ণবের কৃপা পেলে তারাও করতে পারে, তাদের আর সেই অবস্থা থাকে না। তাই বলছে সে অনুকম্পিয়া ভবাত পিতা, আপনাদের অনুকম্পার যোগ্য ইতি অত্যাধি পদে নুর্জাত লভ্যে ন, এখানে আদি পদের দ্বারা ওই দুর্জাত দুর্জাতি সকল উল্লেখ করছে, অর্থ অসম্ভাবনাদি সৎপাপেক্ষা পরিহারার্থ, এখানে কেউ মনে করবে না তাই কি মশায় হয়, এইরকম একটা নিচ নাথ যে কোথায় এক বৈষ্ণব গুরুর কাছে বিষ্ণু মন্ত্র কানে গ্রহণ করল আর সঙ্গে সঙ্গে তার দুর্যোগিত পাপ প্রারব্ধ নাশ হয়ে গেল, তাকে আর সেই দুর্জাতি বলে পরিচয় দেওয়া যাবে না, তাকে সেই বলা যাবে না। অবশ্য তথাকৃত তো যে বৈষ্ণব ধর্ম চলছে সেখানে ওই চারিত্র বৈষ্ণব ব্রাহ্মণ বৈষ্ণব শুদ্র বৈষ্ণব মুচি বৈষ্ণব জোলা বৈষ্ণব তাদের ওই বৈষ্ণবের সঙ্গে ওই ওই নামটা জুড়ে দেয়, যেমন পুরী ধামেতে গেলে
হরিদাস ঠাকুর যমন করে উদ্ভূত হয়েছিলেন, সেখানে ওই লোকগুলো বলো যমন হরিদাস সেখানে কোথায়? কিন্তু যমন হরিদাস বলা থেকে কতখানি অপরাধে তা তারা বোঝে না। তারা ওই দেখতে যায় যমন হরিদাসের দেখতে যাও, যমন হরিদাস দেখে কি হবে? আর কিছু যমন, এই জন্য বলছেন অস্ত্র অসম্ভবান অসম্ভাবনাদি সদ্ভাবেটা পরিহারার্থ। এইরকম যে একটা হয় ঘটনা হতে পারে, বিষ্ণু মন্ত্রের এরকম প্রভাব, বৈষ্ণবের মুখ থেকে শোনার এরকম প্রভাব, এটা যদি কেউ অসম্ভবাদি বিচার করে সেইটা সদ পরিহারার্থ, সেইটা পরিহারের জন্য বলছেন প্রভব বিষ্ণবে নম ঈশা ভগবত প্রভুতা। এটা হয় কি করে? ভগবানের প্রভুতা, ভগবানই এমন প্রভুত্ব শক্তি যে সেই প্রভাবে এটা হয়ে যায় প্রভুতা। স্বাভাবিক নাত্র যুক্তির যোজনীয় কি ভাব, এখানে কোন যুক্তির যোজনা করতে হবে না, এখানে যুক্তির যোজনা করতে হবে না। সেইমের জল গঙ্গা জলে পড়ে গেলে সেই গঙ্গাতেই প্রাপ্ত হয়, সেই গঙ্গার মধ্যে আর তাকে এইটুকু ড্রেনের জল, এই বলে তাকে পরিচয় দেওয়া উচিত না। বাগবাজারে গঙ্গায় সব ড্রেনের জল দিয়ে পড়ছে, কিন্তু বললেন সে ড্রেনের যে অপবিত্র সে সঙ্গে সঙ্গে দূর হয়ে যাচ্ছে, সে গঙ্গার তো লাভ করে যাচ্ছে। কিন্তু যারা বিচার বোঝে না তারা গঙ্গা স্নান করছে, আর একটা তাকে যদি অন্য জাতি স্নান করে তার জল গায়ে ছিটে আসলে সে রেগে যে অস্থির হয়ে যায়, তো তার জল আমার গায়ে আসছে। আর কি জল? গঙ্গা জল তার স্পর্শেতে সে পবিত্র হচ্ছে আর গঙ্গা অপবিত্র হয়ে যাচ্ছে। এই সকল বুঝবার অসুবিধা সামাজিক জনের থাকে, মাত্র বিচার তো এইরকমই অন্যায় বিচার করে থাকে। সেই জন্য এখানে বলছি কোন যুক্তির অবতারণা করবে না, এই ভগবানের প্রভুত্ব শক্তি, এই ক্ষমতা ভগবানের, ভগবান বিষ্ণুর মন্ত্রের এমন ক্ষমতা যে ভগবান বিষ্ণুর মন্ত্র বৈষ্ণবগণের মুখ থেকে ওই দুর্যাত্রীর যে কোনো লোক স্বর্ণে যদি গ্রহণ করতে পারে তাহলে তার এটা চলে যাবে। তবে একটা কথা আছে, এটা নেবে কি করে? শুদ্ধ বৈষ্ণব গুরুর কাছে মন্ত্র নিতে হলে যে দুর্জাতীয় হোক সজ্জাতীয় হোক তার তো প্রথমেই সমস্ত অনাচার কদাচার ত্যাগ করতে হবে। এ তো মাতৃগুরু নয় যে মাছ খাই প্যান খাই ডিম খাই মন্ত্রটা নিয়ে এল, তা তো বৈষ্ণব গুরু দেবে না। বৈষ্ণব গুরুর কাছে মন্ত্র নিয়ে সে বিষ্ণু পূজা করবে, সে নারায়ণের পূজা করবে। সুতরাং নারায়ণের পূজা করতে হলে তাকে সেই রকম সদাচার সম্পন্ন হতে হবে, যে সদাচার হয়তো ব্রাহ্মণ কুলোদ্ভূত ব্যক্তির মধ্যে পাওয়া যাবে না। কোন মৎসাধিত ভোজন করবে না, কোন মৎসাধী ব্যক্তি হাতের জল পর্যন্ত গ্রহণ করবে না, এইরকম ভাবে সদাচার। কোন মাদক দ্রব্য সেবন করবে না, কোন রকম তাস পাকা দাবাস প্রভৃতি খেলা খেলবে না, সব রকম শুদ্ধ আচরণ বিশিষ্ট হলে বৈষ্ণব গুরু তাকে মন্ত্র দেয়। আর অনন্য ভাবে বিষ্ণুতে শরণাগত হলে তা নাহলে দেবে না। আজ বিষ্ণুর মন্ত্র পড়ে বিষ্ণু পূজা করব, কাল কালী পুজো করতে শিখবো, প্রত্যুষিক পুজো করতে শিখবো, বা তৎসৎ মন্দিরে গিয়ে একটা প্রণাম চুকে আসবো, তাকে বৈষ্ণব গুরু কখনো মন্ত্র দেবে না। বৈষ্ণব গুরুর মন্ত্র গ্রহণে তো এই তো অসুবিধা, সর্বধর্মান পরিত্যজ্য মামৃতম শরণম ব্রজ, সব ধর্ম সমস্ত বর্ণাশ্রম ধর্ম পরিত্যাগ করে এসে বৈষ্ণব গুরুর সাথে কেবল শুদ্ধ ভক্তিমূলক বিষ্ণু উপাসনা নিতে হবে, এবং তার অনুকূলে যা সদাচার আদি সে সব পালন করতে হবে, তবে বৈষ্ণব গুরু মন্ত্র দেবে। এই জন্য অনেক জায়গায় স্ত্রীর জন্য সামিল হয় না, স্ত্রী হয়তো রাজি হয় না, আবার অনেক জায়গায় স্বামীর জন্য স্ত্রী হয় না। তবে যে খুব ভাগ্যবান তার স্বামী স্ত্রী দুজনে একত্র হয়ে সদাচার পালন করে বিষ্ণু মন্ত্র গ্রহণ করে তারা সত্যি সত্যি মঙ্গল লাভ করতে পারে। তা নাহলে উঠতে তুলে জন্ম করলেও তো সে দুর্জাতিমূলক কাজই করে, কাটা, মাছ খাওয়া, গাঁজা খাওয়া, পান খাওয়া, তামাক খাওয়া, চা খাওয়া, চুল খাওয়া, এইসব তো তাদের চলতেই থাকে। বুদ্ধিগুলো জন্মিলে কি হচ্ছে? আর নানা দেব দেবীর উপাসনা একসঙ্গে করে, সেখানে তাদের অনন্য ভক্তির অভাব। কাজে বিষ্ণুর যে প্রভুতা শক্তি, যেটা বৈষ্ণব গুরু তার মধ্যে প্রবেশ করাতে পারবেন, এটা তো এইরকম অনাচারিকতা চালিয়ে তো হবে না। তাই এখানে বলেছেন, এটা অতি এটা ভগবত প্রভুতা, এটা একমাত্র ভগবানের প্রভুতার জন্য। সে প্রভুতা মানে স্বাভাবিক শক্তি ভগবান, নত্র যুক্তির যোজনা, এখানে যুক্তি দিয়ে কোনো কাজ হবে। এখন এখানে এইসব জাতিগুলোর পরিচয় দিয়ে একবার বলে যায়, ক্রীড়া, ক্রীড়াত মানে অসভ্য ব্যাস জাতি দিকে, ক্ষীর অর্থাৎ শুকরাদিকে হনন করে বলিয়া ক্রীড়াত সংজ্ঞা প্রাপ্ত হইয়াছে। মহাভারত সভা পর্বে দেখিতে পাওয়া যায়, প্রাগ জ্যোতিষাধিপ ভগবত কীর্ণ ও ক্রীড়াত সৈন্য সহ অর্জুনের সেই যুদ্ধ করিয়াছিলেন। এইখানে ক্রীড়াতের কথা পাওয়া যায়, ভূম মৃত্য জাতি দিকে যথাধর কোষে সপাকস্তু চুরস্কস্তু পূর্ণ যবনৈশ্বরী লোক বাচ্চাচার বর্জিত মৃত্য বিরাট সবর পুলিঙ্গাচ্য অন্তত তদ্ভিদা অন্ধ সারাবাস সিংগর্ভে বৈদেহ পুরুষের ঔরজাত অন্তজাতিকে বিষ্ণুপুরাণে দৃষ্ট হয়। আন্ধ ভৈত্য নামে 30 জন রাজা 450 বছর রাজত্ব করিয়াছিলেন। মৎস্যপুরাণে পাওয়া যায় 29 জন রাজা 460 বছর রাজত্ব করে। আন্ধ ব্রাহ্মণগণ বৌদ্ধ ছিলেন। পুলিঙ্গ ভারতবর্ষে আদিম অসভ্য জাতিকে ঋগ্বেদের ঐশ্বরীয় ব্রাহ্মণে দৃষ্ট হয়। বিশ্বামিত্রের পুস্তকের মধ্যে যাহারা সুনক্ষেত্রে শ্রেষ্ঠ হয় বলিয়া স্বীকার করে নাই, উহারাই বিশ্বামিত্রের সাপে পতিত হন। পতিত বিশ্বামিত্র পুস্তক হইতে পুলিঙ্গ জাতির উৎপত্তি। বায়ুপুরাণে পুলিঙ্গদিগের উৎপত্তি সম্বন্ধে উপাখ্যান দৃষ্ট হয়। রামায়ণ মহাভারত ব্রহ্মাণ্ড পুরাণ মৎস্যপুরাণ মার্কণ্ডেয় পুরাণ ইত্যাদি গ্রন্থে পুলিঙ্গ জাতির বিষয় বর্ণিত আছে। উৎকট জাত নিষদাত নিষাধ হইতে শুদ্ধ গর্ভজাত জাতি দিকে, আবির সংকীর্ণ জাতি দিকে বিষ্ণুপুরাণে ইয়ারা মৃত্য জাতি বলিয়া বর্ণিত। কোন মতে গোয়ালা আভির শব্দের অপভ্রংশ আহির, সুম্ম সুম্মদের বাকি যবন জাতি দিকে সাঁওতাল, যবন যবন দেশ উদ্ভব যজাতি পুত্র চুর্বসু যজাতির অভিশাপ কর্মে অবতারপ্রাপ্ত চুর্বসুর বংশী যবন যথা মৎস্যপুরাণে যদস্তু জাতা যদবস্তু সুবসুর যবনাশুতা যুদ্ধস্তু তনয়া ভূজা অনস্তু মৃত্য জাতয়। ঘট প্রাপ্ত ক্ষত্রিয় জাতি দিকে যবল মল্লরা বিন্যাস বাচ্চারাম বিচ্ছিন্ন নষ্ট করণশৈব খস জমিরে বচ মনুসংহিতা। সেই গীতায় এই কথাটা সব শুনলাম। এখন গীতায় বলেছেন, মান পাঠ্য ব্যাপারচিত্ত দেহ বিষ্ণু পাপ জনয় প্রিয় বৈশ্যাস তথা সুদ্রা দেহী জন্তি পরাঙ্গতি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পাত্র মান ব্যাপারচিত্ত আমাকে যারা বিশেষভাবে আশ্রয় করে, যোগিষু পাপজনয় তারা যদি পাপজনিতে জন্মগ্রহণ করে, প্রিয় বৈশ্যা তথা শুদ্রা তারা যদি তিলক হয় বৈশ্য হয় শুদ্র হয় কেউ বিজান্তি পরাণ গতি। গীতাতেও শ্রীকৃষ্ণের কথা বলেছেন, চৈতন্য চরিতামৃতে পাই নিজ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড় অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। প্রভু কয়ে বৈষ্ণব দেহ প্রাকৃত প্রভু নয়, অপ্রাকৃত দেহ ভক্তে চিদানন্দময়। বিদ্যাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণতারে করে আত্মসম। সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে তার চরণ ভজয়। আবার ভাগবত বলেছেন, মত্ত যদি ত্যক্ত সমস্ত কর্মা নিবেদিতাত্মা বিচিন্তিত মে তদা অমৃতং প্রতিপদ্যমান মায়া প্রভুয়ায়তে কল্পতে বই। মত্ত মরণশীল মানব যদি ত্যক্ত সমস্ত কর্মা সমস্ত কর্ম ত্যাগ করে এবং নিবেদিত আত্মা তার আত্মা আমাকে নিবেদন করে, বিচিন্তিত মে তাকে আমার বিশেষ রূপে একটা কিছু করবার ইচ্ছা হয়, সদা অমৃত অঙ্গ প্রতিপদ্যমান তখন তাকে অমৃতত্ব লাভ করিয়ে দিয়ে ময়াত্ম ভুয়ায় আমার সহিত তাকে একাত্ম ভাব করে নেওয়া হয়। তত্ত্বসাগরে আছে যথা কাঞ্চন সঙ্গে জাতি কাঞ্চরক বিধানত তথা আদিত্য বিধানে নদীজন জায়তে নিলাম। যেমন কাঁকা রসবিধান যোগে কাঞ্চনতা প্রাপ্ত হয়, তেমনি দীক্ষা বিধানে মানুষের বিজত্ব ধর্মগ্রহণ করে বিজত্ব লাভ হয়। মহাভারতে আছে শুদ্ধ বীজ আগম সম্পন্ন বীজ ও ভবতী সংস্কৃত। শুদ্ধ যদি আগম সম্পন্ন হয় তাহলে বীজ ও ভবতী সংস্কৃত সংস্কারের জয় বিজয় হয়। শুদ্ধং বা ভগবত ভক্তং নিকাতং সপচং তথা বিজ্ঞতি জাতি সামান্য সজাতি নরকম ধ্রুবম। ভগবত ভক্ত সূর্য হোক নিকাত হোক সপর হোক তাকে ওই জাতি সামান্য যদি কেউ দেখে সজাতি নরকম ধ্রুবম, সে ব্যক্তি অবশ্যই নরকে যাবে, নিশ্চিত যাবে। ভক্তকে ওই রকম বিচার করতে নাই। সেটাই জন্য ভগবতে কথিত হয়েছে, যেতে কুলে বৈষ্ণবের জন্ম কেন নহে তথাপি সর্বোত্তম সর্বশাস্ত্রে কয়ে। যে পাপিত্র বৈষ্ণবের জাতি বুদ্ধি করে জন্ম জন্ম অধম জনিতে ডুবে মরে, জন্ম জন্ম সে অধম জনিতে ডুবে মরবে। তবে হ্যাঁ, বৈষ্ণব বলতে গেলে কেবল মালা তিলক নিয়ে ঘুরলে হবে না, শুদ্ধ বৈষ্ণব গুরুর নিকট শুদ্ধ ভাবে সদাচার সম্পন্ন হয়ে যদি শিক্ষা শিক্ষা লাভ করতে পারে, তবে গৃহীত বৈষ্ণব শিক্ষা বিষ্ণু পূজা করণ বৈষ্ণব অভিজ্ঞ অভিজ্ঞই ঈশ্বরাস্তা অবৈষ্ণব। যদি বিষ্ণু শিক্ষা নিয়ে বিষ্ণু পূজা কর হতে পারে তবে অভিজ্ঞ লোকেরা তাকে বৈষ্ণব বলবে, আর সত্য অবৈষ্ণব। আমাদের শ্রী গুরুদেব এর একটি ভাষ্য করেছেন, ভক্ত জীবন লাভ করিতে হইলে সদ্ভাগ্যে যথেষ্ট শ্রী সাধন ভক্তঙ্গে পরম মুখ্য ভক্তঙ্গ শ্রী গুরুপাদ পত্র আশ্রয় করিতে হয়, এইটি হল প্রধান। তবে এটি করতে গেলে চৌকিদার তাকে তো বুঝছেন, যারা শ্রী গুরুপাদ পত্র আশ্রয় করেন না তাহাদের ভগবত ভক্তিতে কোনো কালে অধিকার হয় না। আশ্রয় গ্রহণ ব্যতীত তপস্যা দান যোগ সদাচার প্রতিষ্ঠা প্রভৃতি অনুষ্ঠান সমূহ এবং শ্রবণ কীর্তন প্রভৃতি ভক্তঙ্গ সুফল প্রসব করতে পারে না। লোক মনে করতে পারে এই লোকটার খুব গুণ আছে, এ লেখাপড়া জানে, এই লোকটা স্বাস্থ্য ভালো, এই লোকটা অনেক পরের উপকার করে, কিন্তু লোকটা যদি অবৈষ্ণব হয় বিষ্ণু ভক্তি রহিত হয় সেই কোন কিছু না, খারাপ ভক্তের সুপুত্র মহৌষধি না। শরীর যে অভক্ত তার আর মহৌষধি, সে যতই যোগ্যতা সম্পন্ন হোক এটি হল শুদ্ধ বৈষ্ণবের বিচার। মহৎ গুণ লাভ করতে হলে আগে শুদ্ধ আচারে বৈষ্ণব হতে হবে, বৈষ্ণব হলে তার সব গুণ আছে আর অবৈষ্ণবের কিছু নাই। আত্মিত বা শরণাগত না হইলে শ্রবণ কীর্তন শরণাদির প্রভাবে দুর্জাতি নাটে প্রারম্ভিক অধিকার লাভোপযোগী সুকৃতি সঞ্চিত হয় মাত্র, প্রকৃত প্রস্তাব অধিকার হয় না। ভগবত ভক্তে আশ্রয় গ্রহণ করিবার জন্য জন্ম জন্মান্তর অপেক্ষা করে, পরজন্মে বিদ্যা বিনাশক অধিকার লাভের যোগ্যতা হয়, এবং সেই যোগ্যতার প্রভাবে প্রারব্ধ অপ্রারব্ধ পাপ বিনাশক সুকৃতি লাভ করত শ্রী গুরুপাদ পদে আশ্রয় করে। ভগবত ভক্ত শ্রী গুরুদেব ছিন্নপূর্ণ জনকে দীক্ষা প্রদান করেন না, এই জন্য বিদ্বন জ্ঞান অনুযত দুর্যাত পাপস্য সংখ্যান তসমাদে দিশা প্রত্যাদেশিত। এই জন্য ছিন্নপূর্ণ লোককে দীক্ষা প্রদান করেন না ভগবত ভক্ত, যাহার দুর্যাত প্রারম্ভ পাপ নষ্ট হইয়াছে তাহা তিনি সচরণে আশ্রয় প্রদান করেন। তিনি সর্বস্ব অর্পণ করিয়া শ্রী গুরুপাদ আন্তিকে আশ্রয় গ্রহণ করেন, তাহারই কৃষ্ণ দীক্ষা ও কৃষ্ণ শিক্ষা লাভ ঘটে। আংশিক আদান প্রদানে সর্বাত্মা আত্মিকপদ হওয়া যায় না, সুতরাং তাহাতে পারমাত্মিক বিকৃতি ঘটে। সর্বাত্মনাত্মিকপদে যদি বলিতাম তাহলে তো হবে, তা নাহলে কি করে হবে? দুর্জাতি উৎপন্ন ব্যক্তি প্রিয় পাপাচরণ রূপ দুর্জাতিত্ব সংরক্ষণ পূর্বক শ্রী গুরুপাদ আশ্রয় করিতে পারেন না। আশ্রয় করিতে হইলে সেবং ধর্মের ক্রিয়া বা অভিধেয় ভক্তি অবশ্যম ভাবি। যদি কেউ লোভের বশবর্তী হইয়া পাপাচরণশীল দুর্জাতি অভিমানকে আশ্রয় প্রদান করেন, তাহলে তার দ্বিতীয় কীর্তন প্রভাবে গুরুদেব লোভ হইয়া পড়েন। যেমন অনেকে ব্যক্তিকে ও মন্ত্র দিয়ে পয়সা লাভ করে, অনেক পাপাচারী ব্যক্তিকে ও মন্ত্রাদি দিয়ে তার থেকে কিছু পাপের পয়সা সংগ্রহ করে, এখানে গুরুর পাতিত্ব ঘটে। বিকাল পর্যন্ত বিখ্যাত হওয়া গুরুদেব শিষ্যকে বেদ সমিতে লইয়া যাইবার অযোগ্য জ্ঞান করেন, তৎকালাবধি শিষ্যের যোগ্যতা পরিদর্শন করেন। শিষ্য সর্বকাল শ্রী গুরুপাদপদ দর্শনে প্রারম্ভিক যোগ্যতা লাভ করেন এবং চতুরোত্তর শত গুণবান হন। শ্রীমদ ভাগবত 7:35 অর্থিত জ্যেষ্ঠ জল্লক্ষণ প্রথম প্রভৃতি উক্তির তাৎপর্য অনুসারে শ্রী গুরুদেব কর্মজরস মাত্রবিধি অনধিকারীকে যোগ্য বিবেচনা করিয়া সাত্যদীক্ষা বিধান অনুসারে কৃষ্ণ দীক্ষা প্রদান করেন। অবৈষ্ণব গুরুর নিকট যে দীক্ষানুষ্ঠান রূপ ছলনা অভিনয় হইতে দেখা যায় তাহা প্রকৃত প্রস্তাবে শিষ্যের আশ্রয় গ্রহণ এবং গুরুদেবের দীক্ষা প্রদান নহে। যেখানে দীক্ষা অনুষ্ঠানে শিষ্যের পাপিষ্ঠ ডাকিবার আয়োজন, সেখানে দীক্ষা বিধির দ্বারা শোধন কার্যের অভাব জানিতে হইবে। কিন্তু সমদর্শী বৈষ্ণব গুরুর নিকট অভিগমন করলে তিনি দীক্ষা বিধানে দীক্ষাবিধানের উত্তরাংশ মন্ত্রার্থ পদে পর্যন্ত করিয়া থাকেন। তিনি নারদ পঞ্চরত্ন ভরদ্বাজ সংহিতা বাক্য এই যে স্বয়ং ব্রহ্মণী নিশ্চিতান জাপান মন্ত্রত বিনীতানত পুত্রাদি সংস্কৃত প্রতিবোধ হয়ে ব্রাহ্মণে তর বহির্মুখ জন্মলব্ধ পাপীগণ ভগবত ভক্তির আশ্রয়ী সংস্কার লাভ করে। সংস্কার লাভ করিলে তার আর অশুদ্র থাকে না। যামল বলেন, অশুদ্ধা শুদ্ধ কল্পাই ব্রাহ্মণা কলি সম্ভবা এইসাম আগম আচ্ছিন্ন শুদ্ধি ন চৌত বর্তমা কলিকালে কেউ আপনাকে বিরাটাদি পাপ যদি সম্ভব বলিয়া পরিচয় দিতে গৌরবান্বিত হন না, তাহাদের ব্রাহ্মণাদি পরিচয় অশুদ্ধ নয়। এই জন্য অশুদ্ধ অশুদ্ধ কল্পাই ব্রাহ্মণা কলি সম্ভবা। কলিকালে যারা ব্রাহ্মণ কুলি জন্মগ্রহণ করেছে তারা সকলই অশুদ্ধ শুদ্ধ তুল্য, তাদের এখন কেসাম আগম অর্জনে শুদ্ধি হতে হবে, তাহাদের ব্রাহ্মণাদি পরিচয় শুদ্ধ নয়। শুদ্ধ ও অন্তত সাইন্য হইলেও অনধিকারী আশ্রয় গ্রহণকারী শ্রী গুরুপাদ পত্র লব্ধ বিদ্যা জ্ঞান লাভ করিয়া এ জন্যই শ্রবণ চর্চা বিচার লাভ করেন। পাঞ্চরাত্রিক দীক্ষা ব্যতীত সুজাতি পরিচয় মাত্রে তাহাদের শুদ্ধি হয় না। বৈষ্ণব গুরুর আত্মপ্রাশ্রয় শুদ্ধি শ্রী বৈষ্ণবাচার্য শ্রীমদ বিশ্বনাথ ঠাকুর বলেন, ব্যবহারিক জগতে সাধারণ অনভিজ্ঞজন বিকৃত ব্যক্তিকে তার দীক্ষার পূর্বের পরিচয় জানিয়ে থাকেন, বস্তুত পারমার্থিক বিচারে তার পূর্ব দুর্জাতিত্বের সম্ভাবনা থাকে না। শিক্ষিত ব্যক্তিকে ব্যক্তিকে জাতি সামান্য বিচার যোগার পাপিতে কারণ তাহাকে বিকৃত গরিব হন না বৈষ্ণব নিন্দাকারী অনভিজ্ঞতা বটে তার চিৎকার মাত্র ভগবানের গৌণ বিধি বলে পাপপুণ্য বিচারে নিজের গুণকর্মানুসারে বর্ণবিভাগ যারা ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়া তাহার সেবার চেষ্টা প্রদর্শন করেন সেই বর্ণাশ্রমাপিত বিকৃত বৈষ্ণবকে যারা সাধারণ পাপপুণ্য জীবী মানবে সেই সমজ্ঞান করেন বা তদপেক্ষায় হেয় মনে করেন তারা ভগবত বস্তুর কোন সন্ধানই পান নাই। হে ভগবান, প্রিয় ভক্তকে শ্রী গুরুদেব রূপে প্রপঞ্চে পাঠাইয়া পতিত জীবকে উদ্ধার করেন এবং সেই পতিত জীব প্রাণ শুদ্ধ ভাব পরিত্যাগ করিয়া শুদ্ধভাবে ভগবত ভজনে প্রবৃত্ত সেই সর্বশক্তি সম্পন্ন ভগবানকে নমস্কার করি। এই পর্যন্ত আজকে আমরা শুনলাম, আগামী দিনেতে আবার আমরা এরপর থেকে শুনব। আমার বর্তমান যা শরীর অবস্থা তাতে এক ঘন্টা পূর্ণভাবে পাঠ করা আর জীবনে হবে না। এক সময় অবশ্য 3 ঘন্টাও দিনে পাঠ হয়েছে, 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টাও হরিকথা কীর্তনের সুযোগ হয়েছে, কিন্তু এখন শক্তির অভাবে আর সেসব সম্ভব নয়। তবে এই যেটুকু এখনো হচ্ছে 40-45-50 মিনিট এও কি আর কিছুদিন পরে চলবে, ক্রমশ এই দিন শক্তি হ্রাস হবে এবং অল্প সময় হবে। তবে এইটুকু যা শুনছেন ওই যা হচ্ছে হচ্ছে, যদি মরে যায় তাহলে তো কথাটা একেবারেই বন্ধ হয়ে যাবে, আর তো বলবার লোক থাকবে না। বন্ধা গল্প করি কৃপাশীল দুঃখ এবত অতিদানন পাবনে ভোগে। এই তিথি থেকে দোল পূর্ণিমা পর্যন্ত বসন্ত রাগে জ্ঞানুপৈত্যন্তিমাত্মন বদন্তি চৈতারুচম তমে মুকুন্দ ভগবান প্রসীদতা। সুখদেব গোস্বামী প্রভুর নিকট হরিদেব মহারাজ হরিবিলাস ভ্রমণ করতে চাইলে তিনি সর্বপ্রথমে গুণ মহিমা বর্ণপূর্বক কয়েকটি শ্লোকে পুনঃপুনতাকে নমস্কার বিধান করেন। কেননা ভগবানকে নমস্কার করাটাই আমাদের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ পূজা। আর আমাদের কিছু নেই তবে নমস্কারটা আমাদের ঠিক হয় না, যেহেতু ন শব্দে হল নিচে আর ম শব্দে হচ্ছে অহংকার। অহংকারটা ছেড়ে মস্তক অবনত করতে হয়, তা আমরা তো অহংকার ছাড়তে পারি না, অহংকারীকেই আমরা গর্বিত। কাজে ভগবত চরণে বৈষ্ণব চরণে নমস্কার আমাদের হয় না, তাই ব্যবহারিকভাবে আমরা করি মাত্র। এখন তো হাঁটু বেড়ে নমস্কার সাতাঙ্গ তো চলেই যাচ্ছে, পঞ্চাঙ্গ যদিও বা কিছু কিছু লোকের মধ্যে আছে, তারপরে তো হাত তুলে নমস্কারই বন্ধ। হাত জোর তো নাই, এক হাতের একটা আঙ্গুল, তারপরে অনেকে আবার তা না করে কেবল মাথাটা যেতেই হয়ে গেল, তারপরে আবার মাথাও না নিয়ে মনে মনে কি করে মনে করলে হয়ে গেল। এই তো অবস্থা। যাই হোক, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের নিকট ভগবানের কথা বলবার জন্য অনুরোধ হয়েছে, তাই তিনি ভগবানের সেই নমস্কার করে তার কৃপা প্রার্থনা করে। এখন এই কয়েকটি প্রকৃতি ভগবানের স্বরূপ বর্ণন করে ভগবানকে প্রসন্ন হওয়ার জন্য প্রার্থনা করছে। ভগবান আমাকে তো আপনার কথা বলবার জন্য, আপনার লীলা বর্ণনের জন্য হরিদেব মহারাজ অনুরোধ করেছেন, কিন্তু আপনি যদি আমার উপরে প্রসন্ন না হন তাহলে তো আমি বলতে পারি অদেব আপনি আমার প্রতি প্রসন্ন হন।
কিছু শ্লোক আমরা কতগুলো শুনেছি আর আজ
শুনবি জ্ঞান সমাধি দৌতয়া জ্ঞান পৈশন্তী তত্ত্বমাত্মন ভগবানের যে তত্ত্ব আত্মন তত্ত্ব আত্মবিষয় যে তত্ত্ব পরমাত্মার যে তত্ত্ব সেটা ক্রিয়াপৈশন্তী দ্বারা বুদ্ধির দ্বারা অনুপশ্যন্তী অনুক্ষণ দর্শন করে কারা যারা ভগবানের অঙ্গি অভিজ্ঞান সমাধি সৌচয়া দিয়া যারা ভগবানের তাৎপর্য অভিজ্ঞান করতে পারেন অভিমানের সর্বতভাবে ধ্যান করেন সেই ধ্যান সমাধি ভগবানের তাৎপর্য সর্বতভাবে ধ্যান হলেই সমাধি হয় তাতে তন্ময় হয়ে যায় ভগবানের তাৎপর্যের ধ্যান সেরকম সেই জন্য সেই ধ্যানটি সমাধি বলেছেন তার মানে সে ধ্যান এমন শক্তি যাতে ধ্যান চারিতে তন্ময় করে থাকে সর্বোচ্চর এইরকম সমাধির ফলে শৌচয়া দিয়া চৌদ্দ হয়ে যায় বুদ্ধি মানুষের বুদ্ধি তো ময়লা জন্মজন্মান্তরের আবর্জনা সমাজ হয়ে গেছে বুদ্ধিতে বুদ্ধি ভালো নয় বুদ্ধি খুব খারাপ বিশেষত এখনকার যা যুগ চলছে এখানে তো মানুষের বুদ্ধি খুবই খারাপ খুবই খারাপ ভালো বুদ্ধির লোক পাওয়াই যায় না তারপরে যে ছেলে টোকরা গুলো হয়েছে এগুলোর যা বুদ্ধি হয়েছে এরাই তো জাতির ভবিষ্যৎ এরা যে জাতিকে দেশকে সমাজকে করবে সেটা আমরা বৃদ্ধের দল চিন্তা করি কিন্তু চিন্তা করে করব কি আমাদের খালি অনুশোচনা হয় দায়িত্ব এইগুলো যখন জাতির আমার অন্যতার শক্তি কারণ এরা কি করবে বুড়োগুলো তো বাতিল হয়ে গেছিল মধ্যম বয়সী লোকের কাছে মধ্যম বয়সী লোকগুলোকে এখনো যা দেখা যাচ্ছে তাও সেগুলো তো চলে যাবে তবে সেইগুলো উঠবে এই ডালপালাই উঠবে কল্পনা সরস্বতী পূজা খুব জানিয়ে কিন্তু জানি না তো সরস্বতী কয় রকম আছে এখানে বলেছেন যে বুদ্ধিটা দৌত হয় বিশুদ্ধ হয় ভগবানের পাশ্চ সতত ধ্যানরূপ সমাধি ভগবানের পাশ্চ সর্বতভাবে তাকে তাই মনে করা ভগবানকে কি ভগবান বলে মনে করা এটা নয় ওটা নয় সেটা এরকম করে না অতএব তারা ভগবানের তত্ত্ব দর্শন করতে পারেন না সেই ভগবান মুকুন্দ আমার প্রতি প্রসন্ন হন হে মুকুন্দ আপনি আমার প্রতি প্রসন্ন হন কেন আমাকে আপনার কথা বলবার জন্য হরিষ মহারাজ অনুরোধ করেছেন বা জিজ্ঞাসা করেছেন আমি আপনার আশ্রয় নিলাম আপনি যদি কৃপা করে আমার বুদ্ধিতে বসে যথাযথ আপনার অভিপ্রত বিচার বলেন তবে পরিচিত মহারাজ তো শুনতে পাবেন সমস্ত জগৎ প্রকৃত ভগবত তন্ত্র জানতে পারে আজ ভাগবত গুরুত্বটা আছে বলে যারা ভাগ্যবান তারা এই ভাগবতের সাথে এসে ভগবত তন্ত্রটা জানতে পারে তা যতক্ষণ পর্যন্ত এই ভাগবতের কাছে না আছে ততক্ষণ পর্যন্ত এই আবল তাবল এটা ছেড়ে দিয়েছিল এক সময় একটা বই দিয়েছিলাম নাম দিয়েছে আবল তাবল আবল তাবল বলা লোকের সঙ্গে গেলে ওই আবল তাবলই বলবে আর কি হবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরে ব্যাখ্যা দিয়েছেন শ্রীকৃষ্ণ এব
জ্ঞানপ্রদ অবশ্য এই শ্রীকৃষ্ণই আমার জ্ঞান প্রদাতা হৃষ্ণ এই মুকুন্দ আপনি আমার প্রতি প্রসন্ন হও, আপনি আমার জ্ঞান প্রদাতা হও, জ্ঞানপ্রদ ভবতু। প্রার্থনা প্রার্থনা বান্ধে এই প্রার্থনা করে বাংলা করে ভগবক্তা বলতে ইচ্ছে করলে বলা যায় না, ভগবানের কৃপা সাপেক্ষ, ভগবান কৃপা না করলে হবে না। অনেকে মনে করতে পারে কেন আমরা শাস্ত্র পড়েছি, শাস্ত্র থেকে বলে দেব, শাস্ত্র পড়ে হবে না, না বহু শাস্ত্র চেয়ে না বহু শাস্ত্র অধ্যয়ন করলেও হবে না, যারা আমাদের মেধা আছে না মেধায়া কিছু হবে, যত অঙ্গ অভিজ্ঞান হবে সমাধি, যার অঙ্গী মানে তাৎপর্য অভিজ্ঞানী সৎপদভাবে জ্ঞানী হল সমাধু সমাধি, নতু তত অন্য এছাড়া অন্য নয়, এই একমাত্র অভিজ্ঞান রূপ সমাধির দ্বারা শোধিতয়া কবয়স্তু অভিগন কিন্তু সপানিচিত্ত ভাবে নইব, তারা নিজেদের পানিচিত্ত ভাবে আমরা পড়াশুনো করেছি, আমি এতগুলো চিত্র পাঠ করেছি, আমি বেদবেদান্ত পড়েছি, এই সপানিচিত্ত ভাবে নইব যথারূপ মানে সস রুচানুসারে নিজে নিজের রুচি অনুসারে অত্যন্ত মায়াবাদী থেকে তোমার শেষ হয়েছে, মন্ত্রদাতা গুরু হয়েছে মায়াবাদী, সে বলছে কি মন্ত্র নেবে, তোমার যা ভালো লাগে বলো, আমার কাছে দশগুলো আছে, যেমন মনোহারির দোকানে সব থাকে তেমনি আমাদের কাছে সব আছে, কি নেবে বলো, যা বলবে এসে কিনে। গুরু তো নিজের মন মতো বলবে, ইচ্ছেরও মন মতো বলতে পারে, মন মতো বলছি, খাওয়া দাওয়া তোমার মন যা চাই তাই খাবে, খাওয়ার কিন্তু কোন নিয়ম করে দেব না, নিয়ম করে দেব না, কেন নিয়ম করলে তুমি পারবে না, নিয়ম করে যদি দেওয়া যায় তুমি পারবে না, তবে তার চেয়ে তোমার যা থেকে ইচ্ছে করেছে দায়িত্ব দিয়ে উনি নিলে ওকে নরকে ঠেলিয়েতে এরকুল পাবে না, তখন আমার এই তো অবস্থা, কবয়স্তু সপানিচিত্ত বলে নেব যথারীত মানে সহসদ ইচ্ছ অনুসারে না, এতব এতব মানে পরমাত্ম তত্ত্ব স্বরূপ, পরমাত্ম তত্ত্ব তত্ত্ব মানে স্বরূপ, সাধারণ নিরাকারণ জীবাত্ম স্বরূপ, আবার ভগবানের স্বরূপ বলতে গিয়ে কেউ বলবে সাকার কেউ বলবে নিরাকার, জীবাত্ম স্বরূপ অনুপ্রমাণম সর্বগতম বা অথবা এতদ নিত্যম নিত্যৈব সত্যমেব নিত্যমেব বদন, এই যার যেটা ভালো লাগবে যার যেটা মনে মতন, আর ওই পানিত্ব আছে সেই যে যুক্তিটা প্রতিমা হবেন, যেটা বলবে সেটা তখন যুক্তি দিয়ে দেবে বা একটা ভাষ্য প্রমাণ দিয়ে দেবে দিয়ে প্রতিপাদন করে দেবে, শাস্ত্র এই পরিমাণ শাস্ত্র তো সব বলে, শাস্ত্র তো সবই বলে, কিন্তু কোনটা কোনখানে খাটাতে হবে সেটা জায়গা অনুসারে হওয়া চাই, এই যে আদালতে আইনের বিচার হয় তিনি ফোন করেছে তার পক্ষেও ব্যারিস্টার দাঁড়িয়ে যায়, তারও সব আইন জোগাড় করেছে, আবার যাকে করেছে তার পক্ষেও ব্যারিস্টার দাঁড়িয়েছে, জল তো মাঝখানে শুনি তার মধ্যে ইচ্ছা সত্য দিয়ে যা পাশে দিয়ে দিয়ে ওই সে ভাবিয়ে বলছে, আর জল তো মানুষ তার অন্তর্জামী নয়, কোথায় ঘটনা কোথায় মারা গেছে কোথায় মেরেছে সে এখানে আসছে বুঝবে, সেটা নানাভাবে নানারকম করে এ একরকম বললো ও একরকম বললো, তারপরে আবার জুড়ে বিচার হলে তো কথা নেই, বড় বড় চক্ষুলোকগুলোকে জুড়ি করে নিয়ে আসে, তারা শুনে বলে না এই সমস্ত আইন আদালতের কাণ্ড, যেমন ভিন্ন ভিন্ন আইন দেখিয়ে ভিন্ন ভিন্ন আইনজ্ঞলো বিচারের পক্ষ সমর্থন করছে, শাস্তিও সেরকম শাস্তি তো এক নয়। এই উপনিষদে এই বেদান্ত সমন্তরে আমরা দেখতে পাই যে এক জায়গায় এইরকম বলি আর একজন মৃত্যু কথা একেবারে, কোথাও বলেছেন দীর্ঘ সব উৎপন্ন হয়, আবার কোথাও বলেছেন যে ভগবান হয়েছে সব, তাই সে দল একটু প্রমাণ কি বলবে একটু শ্রুতির প্রমাণ মাথায়, ও বলবে এও তো শ্রুতির প্রমাণ। কিন্তু এখন এর মধ্যে দেশ থেকে যে হয় তাও মিথ্যা নয়, শ্রুতির কোন বাক্য মিথ্যা নয়, এটা যে কার প্রেরণায় হয় সেটা দেখতে হবে। মাতার গর্ভ থেকে সন্তান প্রসব হয় কিন্তু ওর আর একটু অনুসন্ধান করে দেখতে হবে যে মাতার গর্ভে বীর্য আদান করেছিল বলে এই গর্ভ সঞ্চারিত হয়ে তবে সন্তানের উৎপত্তি হয়েছে। অযুগ না গিয়ে যদি মাতাকে ঠিক করে যে মাতাই সব মাতার থেকে প্রসব উৎপন্ন হয়েছে, এই জন্য ভগবান চাই বলেছেন মায়া ঐক্যীর্ণ প্রতিক্রিয়া, আমার ঐক্যতা আছে এমনকি সাংসারিক ক্ষেত্রে পিতামাতার সঙ্গক্রমে যে সন্তান হয় সেখানে ভগবানের ঐক্যতা থাকে, ভগবান যুক্তি না দিলে সহস্রবার পরস্পরের মিলনে হবে না, যার হয় না দেখেন না, আবার যেবার হয়ে যাবে হয়ে যাবে, ওই জন্য যদি প্রত্যেকবারই হতো তাহলে তার গর্ব চেয়ে যেত, কিন্তু সবসময় হওয়ার মধ্যে ভগবান এইটি উচ্চ থাকে এইটি লোকে বুঝতে পারে না, এই জন্য আজকে মীমাংসা করতে পারে না সকলে, যারা ভগবানের ভাব জানতে পারে তারা মীমাংসা করে দিতে পারে, ভগবান যাদের বুদ্ধির মধ্যে বোঝে বুঝিয়ে দেন তারা বুঝিয়ে দিতে পারে অন্য পারে, তাহলে তো সেই নানা রকম শিক্ষা প্রতিপাদন বউটা যুক্তি দিয়ে মানুষ প্রতিপাদন করছে বটে, তাদের যে বুদ্ধি ভৌত নয় বিশুদ্ধ নয়, অত আত্মনত্ব ন পরিচন্তি, অতএব আত্মতত্ত্ব তারা দর্শন করে না, এইরকম লোক হয়তো কেউ বলবে আমি সব শাসন করেছি আমি সব দেখে এসেছি আমি দেখে এসে এইরকম বুঝে দিচ্ছি তোমাদের মনিকরা, কিন্তু হয় না এই কথাগুলো হয় না, যে নির্বাণের সাধনা করে নির্বাণ হয়ে গেল সে আবার উঠে এসে ব্রহ্ম কৈবল্য পাবে, আর যে ব্রহ্ম কৈবল্য লাভ করল সে আবার জীবের দাসত্ব পাবে, ভগবানের দাসত্ব পাবে না ভগবানের ক্ষমতা হবে, ওগুলো মন গড়া বলে মানুষকে ভিন্ন ভিন্ন সাধন ভিন্ন ভিন্ন রাস্তা ভিন্ন ভিন্ন পথে ভিন্ন ভিন্ন লোকটা, তাই এখানে বলছে অতএব আত্মনাত্মসঙ্গ না করছে, এদের বুদ্ধি ভগবানের দ্বারা যখন বিশুদ্ধ হয় না তখন এরা ব্যক্তি আর এই বলে সুখদেব বলছেন আর একটা কথা বলে প্রচন্ডা দীর্ণ পুরা সরস্বতী বিতন্নতা সদক্ষণা প্রাণ্যত স্বামী নাম দিব প্রতিযতা, এই আর চিত্র এতে সরস্বতী বুঝলেন পুরা পুরা মানে পুরা কল্পে কল্পের প্রথমে সৃষ্টি প্রথমে অজস্য রীতি অজ মানে ব্রহ্মা ব্রহ্মা বিজয়কে সতীতি সৃষ্টি বিজয়া যে রীতি এইটা বিচন্নতা বিচ্ছন্ন হয়, সৃষ্টি হল তারপরে স্মৃতি হল তারপরে লয় হল, এখন যে লয় হলো তার কোন অবস্থায় যে লয় হলো, লয়টা হলো যে যেখানে কর্ম করছিল সেইখান থেকে লয় হলো, সে কোন অবস্থায় ছিল আবার তবে সেইখান থেকে তাকে উদ্ভূত হতে হবে। এখন ধর্মা তো সেটা জানে না, এখন ধর্মা সৃষ্টি করেছিলেন তারপরে সৃষ্টি হয়েছিলেন আবার সংহার হয়েছিল, এখন উপসংহারের পর আবার যখন করবে তখন সেই সঠিক স্থিতি সেই প্রকৃষ্ট স্থিতিটা তার চাই যে কোন দিন কোন অবস্থায় প্রকৃতিতে অবস্থা লাভ করেছিল, তার কর্মের কি অবস্থা ছিল সেই অবস্থা থেকে আবার তাকে বেরোতাম। এই অবস্থাটা তখন ব্রহ্মার হৃদয়কে প্রকাশ পায় না, কিন্তু ভগবান বিতন্নত অলিষ্ট সঠিক স্থিতি নিয়ে এই সঠিক স্থিতি সব স্থিতিটা এই জন্য সঠিক স্থিতি এইটা হৃদয়ের মধ্যে চিন্তা করেছেন। সেই দেখ এইভাবে দিনগুলি ছিল সময় পূর্ব মুহূর্তে এই অবস্থায় সময় ছিল, এখন আবার সেই অবস্থায় দেখছে নানা তার মুখের সাধনের দরকার ছিল কেন লয় তো একদিন হবে, যারা লয় সাধন করে লয় তো হবে, আর লয় হলে তো কর্ম নিষ্পত্তি হচ্ছে না, লয় হলেও ওই যেখানে এসে লয় সময় সেইখানে যে যেখানে সেইখানে আবার সেটা উদ্ভব হবে জানে ভগবান জানে, ভগবান তখন কি করবেন সেই অদের হৃদয়ের মধ্যে সেই সঠিক স্থিতির বিচন্নতা বিস্তার করে দিলেন, আর সেই কেন সেই ঈশ্বরী প্রচোদিতা প্রেরণা দিলেন কি লক্ষ সরস্বতী, সরস্বতী বস এবং ব্রহ্মার মুখ থেকে বেদলক্ষণা যে বাণী সেইগুলো তুমি বলো, সেই বাণী ধরে ধরে সৃষ্টি হবে, সৃষ্টিটা সেই অনুসারী হবে। এই জন্য প্রচোদিতা প্রেরিতা সলক্ষণা সরস্বতী, সলক্ষণা মানে সেই সরস্বতীকে ভগবান ব্রহ্মার মুখেতে স্থাপন করেন, এই ব্রহ্মার মুখ থেকে চার বেদ আছে, চার বেদ চার মুখে, তো ওই সরস্বতীর মুখে থেকে ওই বেদ বলে, এই বেদের উপর সরস্বতী ভগবানের প্রেরণায় ব্রহ্মার বিভাগে উপস্থিত হয়, তারাই কি করে জানবে বিভাগে উপস্থিত হয়, আর সেই সরস্বতীকে বলে দেওয়া আছে এবং সরস্বতীর বিচার সেই জন্য তুমি যাও ব্রহ্মার মুখে গিয়ে তুমি আবির্ভূত হও, আবির্ভূত হয়ে আমাকে লক্ষণ সুরক্ষিত করো, আমি স্বয়ং ভগবান আমার প্রলয় হয় এইখানে প্রলয়কালে ছিল সেই কথাটাকে বুঝিয়ে দাও, বুঝিয়ে দিয়ে আমাকে প্রকাশ করো। এই জন্য বলছে সলক্ষণা, সলক্ষণা মানে লক্ষণানি ইত্যাদি ইত্যাদি চরিতা কাজ, এই ভগবানকে লক্ষ্মী সূক্ষ্ম করে দেয় লক্ষণীয় করে দেয়, এই হল সরস্বতীর কাজ। আর যে সরস্বতী ভুবনে পূজিত হয় সে ভগবানকে আড়াল করে দেয়, জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মাইয়া নিত্যে করায় যাবে, এই হল ছায়া সরস্বতী। এই ছায়া সরস্বতী যেমন আপনারা লক্ষ্মী পুজোয় দেখেন, লক্ষ্মী পুজো করবার আগে বাচ্চা কাচ্চা অভিজ্ঞতে জাতীয় বের করে দেয়, তারপরে লক্ষ্মী পূজা হয়, তেমনি এই দুর্গা সরস্বতী ছায়া সরস্বতী এতে না আনলে প্রকৃত সন্ধ্যা সরস্বতী তিনি ভগবানের বিষয় দিকে বোঝাবেন তার প্রকাশ পাবে। এই জন্য ব্রহ্মার হৃদয়কে এই বেদ রূপা সরস্বতীকে ভগবান পাঠালেন, প্রেরণা করলেন যাও তুমি যে কোন মহাশী ভাই থাক, এই সরস্বতী আচ্যত ব্রহ্মণ মুখা সাধুরভু আবির্ভূত হলে ঋষভ এ প্রসূচতা এই ঋষিগণের তিনি ঋষভ শ্রেষ্ঠ জ্ঞান প্রদাতাগণের মধ্যে যে শ্রেষ্ঠ সেই তিনি আমার প্রতি প্রসন্ন হো তারাইলে আমার কথা ছিল। কল্পের আদিতে ব্রহ্মা বিষয় সৃষ্টি বিষয় আসবে প্রকাশ করল যা প্রতি ব্রহ্মাণ্ডে করিতে প্রসিদ্ধ হইয়াছিলেন করিয়া প্রসিদ্ধি আসে এবং সেই সরস্বতী শ্রীকৃষ্ণকে উপাস্য রূপে লক্ষ্য করিয়া থাকে। এ হল এই বাগিচা অবস্থিত বর্ণনে দক্ষিণ চরিত্র বর্ণনে দিশা এ যার বদন কমলে ভগবানের মুখ কমলে এই বাগিয়ে দিকাকে সেই ভগবান প্রেরণা দিয়ে আবার ব্রহ্মাণ্ডকে দিয়ে দিলেন যাও তুমি গিয়ে বেদ প্রচার করো, বেদ প্রচার করে আমাকে লক্ষিত করো যে বেদের রাজপ্রব শ্রীকৃষ্ণ এই সরস্বতী পূজা না পেলে বেদ পরেও বেদের ধর্মন্ধব শ্রীকৃষ্ণ তাহলে বুঝতে পারবে না, সেই জন্য বেদজ্ঞ বর্ণিতরও বুঝতে পারবে না। শ্রীকৃষ্ণ বলে যে সব বই বেদ ওই রহম এবং বৈদ্য এই পূজা সরস্বতী বুঝাবে তবে তো বুঝবে আমরা ভাগ্যক্রমে সেই সরস্বতী গুরুরূপে পেয়েছিলাম তাই আমরা এই দিনগুলো অনায়াসে পেয়ে নিয়েছি, সকলের ভাগ্য তো সে হয় না। সেই সরস্বতী কৃষ্ণের উপাস্য রূপে লক্ষ্য করতে থাকেন সেই জ্ঞান প্রধানগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবান আমার প্রতি প্রসন্ন হও এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যথা ব্রহ্মণ মুখার বিপ্রকার বর্ণের মুখ হইতে বেদম প্রবর্তয় আমার হে ভগবান আমি ব্রহ্মার মুখ হইতে বেদকে প্রবর্তিত করেছিলেন কথা মন মুখা আজ আমার মুখ থেকে দলটা কথা দৈব প্রবর্তিত আপনার লীলা কথা আপনি প্রবর্তিত করুন। তিনি একদিন ব্রহ্মার মুখ থেকে বেদ প্রকাশ করেছিলেন তিনি আজ আমার মুখে পড়ে তার কথা করেছেন পরিচিত মহারাজ সয়ব প্রবর্তিত আকাশ এই আমার আকাশ এই আমার প্রার্থনা বেদ প্রচলিতা প্রেরিতা সরস্বতীদের রূপা অদৈত ব্রহ্মণ ঐশ্বত প্রাদুর্ভূত ভগবানের প্রেরণায় ব্রহ্মার মুখে এসে পৌঁছেছিলেন তাই ব্রহ্মার মুখ থেকে বেদ প্রচার হল তেমনি আজ আমার মুখেও ভগবান দেবীকে প্রেরণা দেন তিনি এসে বসেন সেই সুদ্ধ সত্যি আমার মুখে ভগবান লীলা কথা প্রচার করেন যেন পুরা কল্পাদ অদৃশ্য দৃশ্যরূপী সতী সিদ্ধি বিচন্নতা প্রকাশতা সরস্বতী কথম্বুদা শ্রীকৃষ্ণ লক্ষয়তি উপাস্যত্বেন দর্শয়তি শ্রীকৃষ্ণকে তিনি উপাস্য রকমে রূপে লক্ষ্য করিয়েছেন এবং দর্শন করিয়েছেন সেই হল সরস্বতী যদুত্তম ভগবত এব মায়ালৌ ব্রহ্মণে প্রক্ত কর্ম যজ্ঞ মধাত্মক আদৌ আমি ব্রহ্মাকে বলেছিলাম ধর্ম যেটা মধাত্মক আমি বলেছিলাম ব্রহ্মাকে এই সত্য চিৎকারে আমি তার মুখ থেকে বলেছিলাম নিজের জন্য ভগবত পাওয়া যায় ব্রহ্মার স্ফূর্তি হয় কৃষ্ণের কৃপায় বুদ্ধে ব্রহ্মা জন্মে নারীবদ্ধ হইতে তথাপিও শক্তি নয় কৃষ্ণ দেখিতে ভগবানের নারীবদ্ধ হইতে জন্মগ্রহণ করলে তবুও কিন্তু দেখতে পাচ্ছে না কোথা থেকে আমি এলাম কেন এলাম কি জন্য এলাম আমরা তো মনুষ্যগণ কিছু বুঝি না তিনি স্বয়ং ভগবানের নাবিপদ্য উন্মুক্ত হয়েছে তিনি একবার নাবিকে নাল নিয়ে নিচে যাচ্ছে একবার উপরে যাচ্ছে কিন্তু কিছু কেউ ঠিক করতে পারছে না আমি কেন এলাম কোথা থেকে এলাম কিভাবে এলাম ঠিক করতে এলাম
যখন সত্যবাণী দৈতা শরণ, তখন দৈববান হল তপ তপ তপ, তখন তিনি তপস্যা করতে বসলেন। তার তপস্যা করবেন তাও তখন জানেন না, সৎপথভাবে স্মরণীয় তপস্যা করছে। তবে তবে সত্যবাণী দৈতা শরণ, তবে পরিবর্তন পায় দিলেন গরণ, তখন কৃষ্ণকে পরিমা সামনে করছে দর্শন দিনে। তবে কৃষ্ণকে পায় শরীর সরস্বতী, তবে সে জানিলা সত্য অবতার। কৃষ্ণকে পায় সরস্বতী পুষ্টি প্রাপ্ত হলেন, তখন তিনি জানতে পারবে সমস্ত অবতার কোন সময় কোন অবতার, ব্রহ্মাও এখন কেন এই অবতার দৃষ্টি কাজ, কেন কৃষ্ণচন্দ্রে বুদ্ধে অবতার, তার সুতরাং তার শক্তি জানবা। এইরকম কৃষ্ণচন্দ্রের যে বুদ্ধে অবতার, তার কৃপা তারা কে জানতে পারে। অতএব যে কৃষ্ণ আপনি যেমন ব্রহ্মা হৃদয় সরস্বতীকে প্রেরণা দিয়ে আপনি প্রকাশ করেছিলেন, সেদিন আজ আমার হৃদয় প্রেরণা দিয়ে আমার হৃদয় সরস্বতীকে আমাকে বসিয়ে দিয়ে আপনার দিয়া কথা কীর্তন করুন, যাতে পণ্ডিত মহারাজ ধন্য হয়ে যান, আমিও ধন্য হয়ে যাব, যে আপনার কৃপা ছাড়া হবার উপায় নেই, অতএব আপনি প্রসন্ন হন। সেই পরিচয় আর কিছু রাখেন পরে
অমসু পুরুষ অন্দে গুণান ষোড়শ ষোড়শাত্মক অলঙ্কৃত অসুরবীপাতানু চিহ্ন। আমরা শ্রীমদ ভাগবতে শ্রবণ করেছিলাম যে পরিচিত মহারাজ যখন সুখদেব গোস্বামী প্রভু নিকট ভগবানের বিশ্ব ইত্যাদি লীলা বিষয় শ্রবণ করতে প্রার্থনা করলেন, তখন সুখদেব গোস্বামী প্রথমে ভগবানের নমস্কার করতে করতে স্তব করলেন, তারপরে কতগুলি শ্লোকে তার মহিমা বর্ণন করে তার কৃপা প্রার্থনা করবে, তার প্রসন্নতা যাতে লাভ হয় সেই করবে। কেন তা ভগবানের কথা বলতে হলে সর্বাগ্রে ভগবানের চরণে নত হয়ে তার কৃপা প্রার্থনা করতে হবে। ভগবান যদি কৃপা করে তাহারও মুখে তাহার কথা কীর্তন করান, তখন তাহার কথা চিন্তিত হতে পারে, নতুবা তাহার পক্ষে সেটা সম্ভব নয়। তাই স্বয়ং সুখদেব গোস্বামী এই লীলা করবে, সেই ভগবানের প্রসন্নতা কামনা করে তার যে সকল মহিমা বর্ণন করেছেন তার সর্বশেষ শ্লোক দিয়েছে, যা বিভু যে বিভু অর্থাৎ যিনি সর্বময়, যার বৈভব হল সকল, মহর্ষি ভূত মহাভূতসমূহের দ্বারা ঋষি অপেজ মরুদ বোম এই পঞ্চ মহাভূতের দ্বারা সীমা পুরনির্ময় এই সকল পুর শরীর অর্থাৎ মনুষ্যাদি শরীর নির্মাণ করে অমর্ষ কিন্তু সেই পুরের মধ্যে মনুষ্যের দেহের মধ্যে তিনি অবস্থান করেন, স্বয়ং করে থাকেন, যার জন্য যত পুরুষই শিক্ষা, যার জন্য তিনি পুরুষ পুরে শুয়ে থাকেন বলে পুরুষ নাম ইচ্ছা। ভগবান সকলের অন্তরে অন্তর্যামী রূপে অবস্থান করেন, কিন্তু সেই পুরগুলি শরীরগুলি ভগবান পঞ্চভূতের দ্বারা নির্মাণ করা, আর ষোড়শ গুণা
একাদশ ইন্দ্রিয় আর পঞ্চ মহাভূত এই ষোলজ গুণা ভুংসে ভুংসে বলতে গেলে ভোগ করে এই কথা বোঝা, কিন্তু ভুংসে মানে প্রকাশ পালন, এগুলো তিনি প্রকাশ করেন পালন করেন। কেন একাদশ ইন্দ্রিয় এ তো সব জ্বর, কিন্তু এইগুলোকে তিনি চৈতন্য দিয়ে পালন করেন ষোড়শাত্মক, এই জন্য তাকে ষোড়শাত্মক বলা হয়। এই ষোড়শ গুণের আত্মা তিনি, সে চৈতন্য তিনি, তারা হলে তো এই হাত পাওয়ার না চেতনতা লাভ করতে পারত না, কোনো কার্য করতে পারত না। ভগবান এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে চেতনতা দিয়ে থাকেন, সেই অপূর্ব জিনিস তিনি অপূর্বত্ব জানেন সর্বজ্ঞ তিনি, সব ভগবান নির্বদান্তি অলঙ্কৃত, তিনি আমার বাক্যগুলোকে অলঙ্কৃত করো, এই বলে সুখদেব গোস্বামী প্রার্থনা করতেন। অনুবাদ পাচ্ছি, যে উভপুরুষ মনুষ্যাদি শরীর সৃষ্টি করিয়া তাহাকে অন্তর্যাম দিকে স্বয়ং বাস করত, ওই সকলের শরীরে সফলতা বিধান করেন, পুরুষ বাস করেন বলিয়া যিনি পুরুষ নামে আখ্যাত এবং তিনি একাদশ ইন্দ্রিয় ও পঞ্চা পঞ্চ মহাভদ্র ষোড়শগুণের চৈতন্য প্রকাশ আত্মারূপে বিরাজিত থাকিয়া সাক্ষিস্বরূপ ও নির্লেপভাবে কেবল দৃষ্টির দ্বারা দুহা জগতে ভোগ করিয়া থাকে, তিনি আমার বাক্য সকলকে অলঙ্কৃত করো। সুখদেবের কথা তাৎপর্য যে দেহের আত্মা না থাকিলে যেমন বহুমূল্য বস্ত্রাদি অলঙ্কারযুক্ত দেহ আদুলোকে অস্পৃষ্ট মরে গেলে আত্মা চলে গেলে দেহ আমার বাচ্চা বলি যেন ভগবান অধিষ্ঠান শূন্য না হয়, তিনি আমার বাচ্চের মধ্যে অবস্থান করে অলঙ্কৃত করুন। বিশ্বনাথ চক্রবর্তী কাজে ব্যাখ্যা দিয়েছেন, জানি মন বসে সব সব জনান্লাদি সিঙ্গার করুণাদি যতক্ষণগুণালঙ্কার লোহা তেষাং করতু দিদি আকাশে, তিনি ভগবান তিনি সব সৃষ্টি করে তার মধ্যে থেকে তার যখন চৈতন্য সম্পাদন করেছেন, তার বিজানি আমার বাক্যের মধ্যেও তিনি অবস্থান করে ভক্তিজনের আনন্দ বিধানকারী সিঙ্গার রস করুণ রস আদি অসধ্বনি গুণগুলি অলঙ্কৃত করো, সবার উচ্চার করো, এই হল আমার সারাটা থাকে। এই বলেই স্বামী মজানি অলঙ্কৃত, তিনি আমার বাক্যকে অলঙ্কৃত করে যেহেতু স্বয়ং নিবাসন অলঙ্কৃত অলঙ্করিত, আমার বাক্যের মধ্যে তিনি নিজে অবস্থান করে অলঙ্কৃত করো, যথা দৃষ্টান্ত দিলেন, যথা মনুষ্যাদি শরীরানি কৃষ্ণা যেমন মনুষ্যাদি শরীর সৃষ্টি করে একটু স্বয়ং বসন এবং তার মধ্যে নিজে বাস করে প্রাণী সফল করতি তার নিজেকে সফল করে, যে মহর্ষি ভূত মা পুরকরিণানি কৃষ্ণা, তিনি মহৎ ভূতগণের দ্বারা মহাভূতগণের দ্বারা এই মনুষ্যাদি শরীর সৃষ্টি করে অবশ্য পশু এই পুরো মধ্যে অন্তর্যন্ত্রা খেতে বসতি অন্তর্যাম দিকে স্বয়ং করেন মানে বাস করেন, অর্থ পুরুষ সমাজ প্রমাণ হয়েছি এক্ষেত্রে তিনি যে পুরুষ এই আত্মাটা প্রমাণ করছেন পুরুষ রয়েছে, যে কারণে ভগবানের পুরুষ সংজ্ঞা। অতএব এই জন্য তুমি বা তুমি হবে না, ভগবান পুরুষ পুরুষোত্তম এইসব শব্দ যারা ভগবানকে তুমিকে বিচার করেন পূর্বককে বিচার করেন তাদের ভগবত বিচারটা ব্রহ্মযুক্ত। অতএব জ্বর একাদশ পুত্র পঞ্চভূত রূপান গুণান মুক্তে, অতএব তিনি একাদশ ইন্দ্রিয় এবং পঞ্চভূত রূপ গুণসমূহকে ভুংতে, ভুংতে মানে নির্লে করে বা নির্লভাবে থেকে কৃত্রিম আচ্ছাদন কৃত্রিম দ্বারা আচ্ছাদন করেন, ওই চক্ষুকর্ণ নাকা দিবা দল পাঁচ পানি পায়ু উপস্থিত যাবে ইন্দ্রিয় কার্যগুলো তিনি নির্লভাবে থেকে কৃত্রিম দ্বারা আচ্ছাদন করেন। অর্থেন মত কতটামতি গুণান আচ্ছাদন প্রতিদর্শী আমার বাক্যগুলির গুণ তিনি আচ্ছাদন করে প্রসন্ন হন, এই আমার প্রার্থনা তিনি দেবেন। ষোড়শানাম আত্মা চেতনিতা, তিনি এই ষোড়শ গুণের আত্মা মানে চেতনিতা, তিন শরীরানি নিরাত্মকানি বস্ত্র অলঙ্কারি দ্বিতীয় নমস্কার করেছি গুরুদেবকে নমস্কার করছে, বাসুদেবায় বাসুদেব মানে সদ অবতারায়, তিনি বাসুদেবের অবতার, বেদকে স্বাস্থ্য করতে তিনি স্বাস্থ্যকর্তা, বেদানি বিভাগ করে পুরাণাদি রচনা করে অবশেষে শ্রীমদ ভাগবত রচনা করেছেন বেদান্ত করার পর। যার মুখাত্মক মুখাত্ম মকরন্দ, যার মুখের বাক্য হল মকরন্দ, সেই ব্যক্তিকে বাসুদেবায় কৃষ্ণায়ুদেব কৃষ্ণের অবতার কৃষ্ণ দেবায়ন কৃষ্ণকান্তা জ্ঞানময়ী, কৃষ্ণকান্তার যে জ্ঞান সেই যুক্ত প্রতিজনের কথা সমন্বিত এই ভাগবত নিত্য নিত বাক্য কলা বৈশত্য রস অলঙ্কার জ্ঞান কি জ্ঞান আছে না, এর মধ্যে ভগবানের নিত্য নীল বাক্য কলা এবং বৈশত্য রস অলঙ্কার জ্ঞান সর্বত্র বিলক্ষণ, সর্ব জ্ঞান অপেক্ষা যেটি বিলক্ষণ সেইটি অধিষ্ঠিত মন্ত্রী সেটি আমি শিক্ষা করেছিলাম, যা শিক্ষা এবং সাধু বয়মতি সেইকে পান করে আমিও সদুকা সত্যম আপনারাময় বলছি সত্য। মহারাজ এই কৃষ্ণ এবং কান্তা বৈষ্ণবের সঙ্গে পরস্পরে যাতে রত কথা সেই কথা আমি স্নান করে আমি এখন প্রদান করছি, সেই জিনিসটি ভগবানের কাছে প্রার্থনা করি আমার কথার মধ্যে নিয়োজিত হয়ে সেই কথাগুলি সঙ্গে কাজ করে। এবাত্মভূত রাজন নারবায়ুগর্ভ অর্ধাত যদাহাত্মনা। হে মহারাজ শুদ্ধ করতে আমি পরীক্ষিত মহারাজকে বললেন, মহারাজ বেদ গর্ভ উৎপত্তি সময়ে বেদ যার গর্ভে তিনি হলেন বেদ গর্ভ, তিনি কে আত্মভূ মানে স্বয়ম্ভূ, যে স্বয়ম্ভূ না ব্রহ্মা বিদৃষ্টকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, তার কাছে তিনি তার কাছে জিজ্ঞাসা করেছিলেন সে নারদ, সেই নারদায় সাক্ষাৎ হরি আত্মনাতত্ব জবাহ
ভগবান শ্রীহরি নিজের তত্ত্ব ব্রহ্মাকে যা বলেছিলেন, ভগবান নারদ ব্রহ্মাকে সেই দৃষ্টি জিজ্ঞাসা করেছিলেন, জিজ্ঞাসা করলে পরে এটা এই কথাগুলি বলল, এর ব্রহ্ম নারদ সংবাদ। এই কথা বলতে বলতে সুখদেব গোস্বামী মহারাজের সাথে বললেন যে মহারাজ, ভগবান শ্রীহরি ব্রহ্মাকে তার তত্ত্ব জানিয়েছিলেন। নারদ আবার বললেন, তাহলে নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, ব্রহ্মা বললেন, ব্রহ্মা তুমি বললেন যে এই কথা আমাকে স্বয়ং নারায়ণ বলেছেন। সেই নারদ বাস দেব দেব নমস্তু ভূত ভাবন পূর্ব জ্ঞানমাত্মতত্ত্ব নিদর্শন। নারদ বললেন, হে দেবদেব, দেবতার দেবতা মানে সুরেশ্বর ব্রহ্মা, ভূত ভাবন আপনি ভূতগণের সত্তা পালনকারী, সত্যেশান পূর্বজ আপনি সকলের পূর্বে জন্মগ্রহণ করেছেন, আপনার পর তার সৃষ্টি হয়েছে, অনাদিকাল থেকে আপনি আছেন, সেই বিজ্ঞান নমস্তি, সেই আপনাকে নমস্কার করি। আত্মতত্ত্ব নিদর্শন, আত্মতত্ত্ব আপনি সর্বদা দর্শন করছে, সেই জ্ঞান সেই যে জ্ঞান সব বিজ্ঞানহীন সেইটি আপনি বিশেষ করে আমাকে জানান, আমাকে বলুন ভগবত তত্ত্ব এবং সমস্ত তত্ত্ব আমাকে জানান। এই ভাগবত ধর্মের জন্য যৌথ পথ, যারা এই যৌথ পথ গ্রহণ না করে তত্ত্ব পথ গ্রহণ করে তারা এই তত্ত্ব জানতে পারেন না। সাধারণত মায়াবাদী সম্প্রদায় যে বিচার তারা চলছে সেটি হল তত্ত্ববাদের বিচার, তারা নিজেদের জ্ঞান বুদ্ধি বিবেচনার দ্বারা ভগবানের বিচার তত্ত্বের দ্বারা অনুসরণ করবেন এই বিচার করে, কিন্তু সেটা ভগবত বলতে সম্ভব নয়। তত্ত্বের যুগে ভগবানকে তত্ত্বের দ্বারা বিবেচনা করবে না, তত্ত্বের অতীত মানবের বুদ্ধি বিচার অতীত, কিন্তু আজকালকার মানুষ সেইটা বুঝতে চায় না। আজকালকার মানুষ সেই শুনে নেব সেইটা গ্রহণ করে চলব সেই কথাটা মানতে চায়, তারা নিজেদের গর্বগত ওই নিজেদের ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞান সংগ্রহ করে সেই জ্ঞানের দ্বারা যে বস্তু কে হতে পারে সে হবে না হবে তারা এই চিন্তা দিয়ে ভুলের মধ্যে পড়ে যায়। মায়াবাদী সম্প্রদায় এই রাস্তার লোক, কিন্তু মানুষ গুরুকরণ করতে গিয়ে মায়াবাদী পর আর করবে তাকে আর তো পাওয়া যায় না। ভগবানের প্রিয়জন নিজজন রাস্তাঘাটে তো ঘুরে বেড়াবে না, তাদের পাওয়া যাবে না। সেই জন্যই মায়াবাদী চোখের সামনে পাওয়া যায় তাদের করে। নারদ ব্রহ্মাকে বললেন, হে দেবদেব, আপনি প্রমুখ প্রাণী সমূহ সৃষ্টিকর্তা, অতএব যাবতীয় প্রাণী পূর্ব জাত আপনাকে প্রণাম, আপনি পরমাত্মা জীবাত্মা তত্ত্ব জ্ঞাপক জ্ঞান বিশেষভাবে অবগত আছে, অথবা বিশেষ বিশেষ জ্ঞাপন করুন জ্ঞানহীন। ভূতানি ভাবয়ন্তি সৃজন্তি, ভূতগণে ভাবনা করেন মানে সৃজন করেন, ভূত ভাবনা মানে মরিচ্ছাদয় পূর্বজা অস্মাত ভ্রাতরজন্মা, মরিচ্ছাদি পুষ্প সৃজন আমাদের ভাই নারদর বলছেন, আমাদের দাতা তাদের থেকে পূর্বে আপনি জন্মেছে। এ কথা ভূত আত্মন পরমাত্মন জীবাত্ম তত্ত্ব নিদর্শন, তাদের তত্ত্ব নিদর্শন তত্ত্ব জ্ঞাপক জ্ঞান সব বিজ্ঞানী বিশেষণ জানা আছে, আপনি জানেন আবার বিজ্ঞাপন না, আপনি আমাদের কাছে বিজ্ঞাপন করুন জানান। জিনিসটাকে যদ রূপাং যদ বিজ্ঞান যত বিশ্বাম যজ্ঞ প্রভু
যৎসং যৎপরং যৎসং বদত্ত এই যে বিচার কথা অর্জুন মহারাজ প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্ন নারদ ব্রহ্মার কাছে করেছিলেন। এই চৌদ্দ পথের এই হল লক্ষণ। সুখদেব নিজে না বলে তুমি যে প্রশ্ন করলে এই প্রশ্ন তুমি নারদ করেছিলেন ব্রহ্মার কাছে, নারদ কোথায় ছিলেন ভগবানের কাছে, স্বয়ং নারায়ণ তাকে বলেছিলেন। সেই জিনিসটি নারদকে দিল, নারদ হচ্ছে ব্যাস হচ্ছে এই হল চৌদ্দ বারো পর্যন্ত, এই হল গুরু বারো পর্যন্ত, এই হল ঠাকুর গুরু পর্যন্ত। কতগুলি লোক মনে করেন গুরু কেটে গুরু হবে, চাঁদ কেটে গুরু হবে, চাঁদ কেটে গুরু হবে, এইসব লাইন হল শত্রু পন্থা, সেটা চৌদ্দ পন্থা নয়। আরো পন্থটাও যেমন খারাপ, শত্রু পন্থটাও সেটা কম। কেন শত্রু পন্থায় যোগ্য ব্যক্তি না হয়ে খারাপ সত্য হয় তাতে কোনো ক্ষতি নাই, অযোগ্য হলে খারাপ। এবারে প্রশ্নটি করছেন হে প্রভু, কে বলছে নারদ তাকে না ব্রহ্মাকে? ইদং ইদং মানে উদ্দৃশ্য, এই পরিদৃশ্যমান যে জগৎ আমাদের সামনে, যে জগৎ আমরা দেখছি, আমরা জগতে বাস করছি, জগৎ দর্শন করছি, কিন্তু জগৎ কিন্তু আমরা জানি না। মায়াবাদীকে বলে দিল জগৎ দিল ব্রহ্মসত্য জগৎ এত বড় বিরাট বিশ্ব আমাদের সামনে আমরা দেখছি, এইটাকে মায়াবাদী কথা মতো মিথ্যা বলে মনে করছে। কিন্তু এটা কোন শুদ্ধ ভক্ত মনে তো করবে না, আর শুদ্ধ ভক্ত তো এইরকম ভাবে আগে বাজে কথা আগে বাজে লোকের কাছে শোনে না। তারা গুরু পারম্পর্যে ভগবান হচ্ছে সত্য আগত হয়ে যেটা আসছে সেই জিনিস তারা ধারণ করে। আমরা যে জিনিসটি নিয়ে বর্তমানে অবস্থান করছি, সচেতন সচেতন করছি, এটি ওই হচ্ছে ভগবান, ভগবান হচ্ছে গুরু শিষ্যের পরম্পরা হয়েছে, আমাদের গুরুপাত করতে পৌঁছেছে, সেই গুরুপাত করতে হয়েছে আমরা লাভ করি। তাই এখানে বললেন ইদং বিশ্বং যদ্রূপং, যদ্রূপং মানে তার দ্বারা প্রকাশিত হচ্ছে যে রূপ, যেন উচ্চতে প্রকাশ্যতে যদ, যদ অধিষ্ঠান মানে এর যা অধিষ্ঠান, যদ আশ্রয়ম, যত যাহা হইতে হইল সুস্থম, যদ সংস্থম, আর যাতে সে পর্যন্ত ঋণ হয়, যদ পরম এই জগৎটা যার অধীন, যদ পরায়ণ, যদ মানে যদাত্ম, যদ সপ্তম সেই তত্ত্ব সেই স্বরূপ, তত্ত্বত যত তত্ত্বত মানে যথাত্মরূপে বর্ণন করুন, তত্ত্ব মানি হলে যেটা যা সেটাকে তাই বলা, আর একটা একটা বলে দেওয়া সেটা তত্ত্ব নয়, কিংবা তোমার যা কিছু তুমি তাই মনে করো সেটা হোক কোনো তত্ত্বের মধ্যে নয়। রবিবার হয়েছে এই প্রভু, এই বিশ্বের যা লক্ষ্য, যাহা আশ্রয়, যাহাতে ক্রিয়া সুস্থ, যাহাতে বিশ্বহীন হয়, ইহা যার অধীন এবং ইহা স্বরূপ যা, সেই সকল তত্ত্ব যথার্থে বল। তাহলে ভগবানের যে বিশ্ব বিশ্বা যে দিলার কথা জিজ্ঞাসা করেছিলেন পরিচিত মহারাজ, সেগুলোর প্রজ্ঞান সেই কথাটি অবতারণা করলেন। মহারাজ পরিচিত আপনি যে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, এই জিজ্ঞাসাই নারদ করেছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা তো জগতের সত্তা, তিনি তো সকলের আদি, তাই তিনি তাকে যে কথা বলেছেন সেই তোমার কাছে, আর তিনি যদি